الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكول প্রশংসার মালিক কে সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি أزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আপনারা মাহফিলে এসে খুশি না বেজার খুশির সাথে একটু বলেন তো আল্লাহু আকবার প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেন কে আর প্রশংসা না করলে নিয়ামত কমিয়ে দেন কে আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য সবখানে প্রশংসা করতে রাজি আছেন তো সবাই রাজি আছেন দেখি কারা কারা রাজি নেই হাত তুলে দেখেন আপনারা রাজি আছেন ঠেলার চোটে হাত উঠায় ফেলছেন আর কি তো ঠেলার চোটে কথা কাজগুলো আমরা না করি আগে শুনবো তারপরে মানবো যেটা আল্লাহ বলেছেন সামিআনা ওয়া আতা'না গফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির শুনলাম মানলাম আল্লাহ বললেন আমিও মাফ করে দিলাম সুবহানাল্লাহ বলেন আপনি যদি ওয়াদা দিতে পারেন শুনবো মানবো আল্লাহ বললেন আমিও মাফ করার দায়িত্ব নেব আলহামদুলিল্লাহ বলেন ইসলামের যতগুলো কাজ আছে মানতে রাজি আছেন তো সবখানে মানবেন তো কারা কারা রাজি আছেন দুই হাত তুলে এবার আল্লাহকে দেখান জোরে বলেন আমিন আজকের প্রথম দিনের প্রথম রজনীর সম্মানিত সভাপতি আমাদের অনেকেরই প্রিয়ভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী বগুড়ার মোহতারাম আব্দুল হক সাহেব আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন স্টেজে উপস্থিত আছেন ডান দিক থেকে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, হাজার হাজার ছাত্রের ওস্তাদ, হাজার হাজার আলেমের ওস্তাদ, বগুড়ার একটি শ্রেষ্ঠ মসজিদের সম্মানিত খতিব ওস্তাদুল উলামা মুহতারাম মাওলানা আলমগীর হোসাইন হাফেজাহুল্লাহ, আল্লাহ চাচার হায়াতকে দারাজ করে দিক, আরও আসতে কন আমিন। পাশে আছেন আমাদের মনে হয় সব চেয়ারম্যানের ভিতরে যিনি সবচেয়ে বেশি ভোট পেয়েছেন, মানুষের ভালোবাসা সবচেয়ে বেশি পেয়েছেন, এবং যিনাকে মানুষজন সবচেয়ে বেশি ভালোবাসে, সাথে সাথে হাজার হাজার আলেমের তিনি ওস্তাদ, একটি ফাজল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুহতারাম মাওলানা তায়েব আলী হাফেজাহুল্লাহ, আল্লাহ চাচার হায়াতকেও দারাজ করে দিক, আরও চিৎকার করে বলেন আমিন। পাশে আছেন চাচা, উনিও ফাজল মাদ্রাসার প্রিন্সিপাল, আলহামদুলিল্লাহ বলেন। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওস্তাদ ছিলেন, এই জন্য ইসলামী আন্দোলনে ওস্তাদদের কদর সবচেয়ে বেশি। বিশ্বনবী নিজে পরিচয় দিতেন বুয়াস্তু মুআল্লিমান, আমি তোমাদের কাছে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। হি ওয়াজ দ্য টিচার অফ পলিটিক্স, সোশ্যোলজি, বায়োলজি, কেমিস্ট্রি, হোয়াট এভার সাবজেক্ট ইউ নেম ইট, হি ওয়াজ দ্য টিচার অফ ইট। পৃথিবীর সব বিষয়ের শিক্ষক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নিজের পরিচয় দিতেন আনা সাইয়্যিদে বনি আদম, পৃথিবীর সকল বনি আদমের ওস্তাদ আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন, এজন্য আমার মনে কোনো গর্ব নাই। সব সময় নিচের জায়গা বেছে নিতেন, সব সময় মাটিতে বসে থাকতেন, এমন স্বাভাবিক জীবন যাপন করতেন। মক্কার কাফেররা বলতো সাইয়্যিদুল আম্বিয়া হলে আপনি এত স্বাভাবিক জীবন যাপন করেন কেন? বিশ্বনবী একটা আঙ্গুল আকাশের দিকে তুলে বলতেন ইয়া রব ইন্নি আব্দুক ওয়া ইবনি আব্দিক ওয়া ইবনি আমাতিক নাসিয়াতি ফি আদিক রাদিন ফি হুকমিক, হে আল্লাহ আমি আপনার গোলাম, আপনার গোলামের ঘরের গোলাম, আপনার বান্দির ঘরের গোলাম, আমার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তের উপর আমি গোলাম খুশি হয়ে গেছি। একটা দোয়া নিজের জন্য খুব বেশি করতেন, বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আল্লাহ আমার চোখে আমারে ছোট করে দেন আর দুনিয়ার মানুষের চোখে আমারে বড় করে দেন, বলেন না আমিন। আমরা যেন প্রত্যেকেই আদর্শ গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আমাদের প্রিয় ভাজন ব্যক্তিত্ব মহতারাম মাওলানা আব্দুল হক চাচাকে আল্লাহ কবুল করুন। বাম দিকে আলেমের সারি, আলহামদুলিল্লাহ বলেন। আমি সবার পরিচয় দিতে পারবো না, তবে যতজন আছেন সবাই প্রিন্সিপাল, আলহামদুলিল্লাহ বলেন। প্রিন্সিপাল, এরপরে অনেকে আছেন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন সব ক্লাসেই, এরকম জ্ঞানী গুণীজন এখানে বসে আছেন, সামনে বসা আছেন অনেক স্কুলের সম্মানিত স্যারেরা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, বগুড়ার প্রশাসনের সকল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, তিনারা আমাদের এই মাহফিলের জন্য অত্যন্ত হৃদয়বান ভূমিকা পালন করেছেন। সাথে সাথে ধন্যবাদ দিচ্ছি আমার পুলিশ ভাইদেরকে, যিনারা সবচেয়ে বেশি পরিশ্রম করেন আমাদের জন্য। দোয়া করছি সেদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যেই পুলিশ বাহিনী গঠন করেছিলেন, সেই পুলিশ বাহিনী যেন চিরদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আদর্শ অনুযায়ী চলতে পারে, আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন। যত পুলিশ, আর্মি, বিডিআর, র‍্যাব, বিডিআরের সদস্যরা যতজন এসেছেন, যতজন প্রশাসনিক কর্মকর্তা এসেছেন, ডিসি, এসপি, টিএনও যতজন আছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আমরা এই মাহফিলটা বগুড়ার জন্য সবচেয়ে বড় রহমত, এই মাহফিলে যেমন হিন্দু ভাই আসবেন, তেমন বৌদ্ধ আসবেন, তেমন খ্রিস্টান আসবেন, কারণ একটা কিতাব আল্লাহ বলেছেন লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, একটা কিতাব তোমাদেরকে আমি উপহার দিলাম, পৃথিবীর যত সত্য জিনিস সব আমি এই কিতাবের ভিতরে ভরপুর করে দিয়েছি, এই কিতাব যারা মানবে কিতাব তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে, আর কিতাব যারা মানবে না তারা হতভাগ্য হয়ে জাহান্নামে যেতে হবে। এই কোরআনের মধ্যে প্রথম আল্লাহ জান্নাতের কথা বলেন নাই, প্রথম বলেছেন জাহান্নামের কথা, যেমনি কালেমার ভিতরে প্রথম হা করেন নাই, প্রথম না করেছেন তারপরে হা করেছেন, জাহান্নামের কথা আগে বলে তারপরে জান্নাতের সুসংবাদ দান করেছেন কে? সমস্ত কোরআনে আল্লাহ একটি পদ্ধতি অবলম্বন করেছেন, কোরআনের কোন জায়গায় শুধু জাহান্নামের বর্ণনা এসেছে এরকমটি হয় নাই, আবার কোন জায়গায় শুধু জাহান্নামের বর্ণনা এসেছে এরকমটি হয় নাই, কোন জায়গায় শুধু ফেরাউনের আলোচনা এসেছে হয় নাই, যেখানে ফেরাউনের আলোচনা আছে সেখানে মূসার আলোচনা আছে না নাই, যেখানে জাহান্নামের আলোচনা আছে সেখানে জান্নাতের আলোচনা করেছেন কে? যেখানে আবু জাহিল্লার কথা আছে তার পাশেই বিশ্বনবীর কথা আলোচনা করে দিয়েছেন কে? আমরা জান্নাতে যেতে চাই, রাজি আছেন তো? পৃথিবীর সমস্ত মানুষগুলো এমন কি বিধর্মীরাও জান্নাতে যেতে চায়। কোথায় যেতে চায়? জান্নাতে। আপনি যদি একটা হিন্দু ভাইকে জিজ্ঞেস করেন তোমার আব্বা কোথায় আছেন, তিনি বলবেন আমার আব্বা এখন স্বর্গ থেকে আমাকে দেখতেছেন। অথবা খ্রিস্টানকে যদি আপনি জিজ্ঞেস করেন তুমি কোথায় যেতে চাও, খ্রিস্টান বলবে মাই ফাদার ইজ স্টেইং ইন দ্য প্যারাডাইস, আমার পিতা জান্নাতে অবস্থান করছেন, আমিও জান্নাতি হতে চাই। এখন জান্নাতের মালিক কে বলেন তো, চিৎকার করে বলেন। কাউকে জাহান্নামীও বলা যাবে না, জান্নাতিও বলা যাবে না, বিশ্ব নবী নিষেধ করেছেন। মদিনায় একজন সাহাবী মারা গেলেন, একজন মহিলা সাহাবী বললেন কি খোশ নসিব, তিনি জান্নাতি হয়ে গেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন কাইফা আলিমতাহু ওয়া ফিল জান্না, তুমি কিভাবে জেনেছো সে জান্নাতি? সাহাবী কেঁদে ফেলেছেন, হুজুর আমি কি বলবো? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি বলো, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে দেয়। কেউ জাহান্নামী এটা বলা আমাদের জন্য উচিত নয়, কারণ জান্নাত জাহান্নামের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ বলেছেন দুটি কাজ যদি কারো আমলের মধ্যে আমি দেখি, আমি আল্লাহ নিজে জান্নাত তার বাড়ি বানায়া দেব। কয়টি কাজ, কয়টি কাজ? কোরআন শরীফের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা, কোন সূরা বললাম, সূরা বাকারা 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ كُلَّمَا رُزِقُوا مِنْهَا مِنْ ثَمَرَةٍ رِزْقًا قَالُوا هَذَا الَّذِي رُزِقْنَا مِنْ قَبْلُ وَأُوتُوا بِهِ مُتَشَابِهًا وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ। কার কথা? মানতে রাজি আছেন তো? দুটি কাজ, কয়টি? অবশ্যই লাযিনা আমানু, ওদেরকে সুসংবাদ দাও যারা ঈমান এনেছে। আমরা সবাই মুমিন, আমরা সবাই কি মুমিন, কারণ আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই মুমিনদেরকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, ও মুমিনেরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আলে ইমরান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও মুমিনেরা আল্লাহকে যেমন ভয় করা দরকার তেমনই ভয় করো। আবার সূরা সফরের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি। এখানে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার ভিতরে গিয়ে বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, কেমন কথা? শুরুতে বলছেন ও মুমিনরা, আবার ভিতরে গিয়ে বলছেন আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো। তাহলে তার মানেটা কি? একটা ছেলে স্কুলে ভর্তি হয়েছে, মাসের মধ্যে একবার ক্লাস করে না, স্যার যদি তাকে দেখে কি বলবে? এই ছাত্র ভালো করে ক্লাস, ভালো করে ক্লাস করো। তার মানে কি? তার মানে হলো ক্লাসের যে নিয়মগুলো আছে, কানুনগুলো আছে, এগুলো তাকে বেশি করে করার জন্য ওয়াদা দিচ্ছেন স্যার, ঠিক কি না? আমরা ঈমান এনেছি, আমরা বিশ্বাস করি, দুনিয়ার সব ছাড়বো কিন্তু কালেমা ছাড়বো না, রাজি আছেন তো? কালেমার জন্য যদি কোনো পরীক্ষা আসে, যে কোনো দিক থেকে যদি কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, সেই পরীক্ষায় অবতীর্ণ হতে রাজি আছেন তো? যদি বলা হয় কালেমার পথ ছেড়ে দিতে হবে, কোরআন পড়া যাবে না, ইসলাম মানা যাবে না, এই কথা কি আপনারা মানতে রাজি আছেন? এই কালেমার জন্য বুকের রক্ত ঢেলে দিতে কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ হাতগুলো কবুল করুন, আরো জোরে বলেন আমিন। এখন কালেমার প্রথম দাবি হলো, ইমানের প্রথম দাবি হলো নামাজ। প্রথম দাবি কি? সূরা বাকারার শুরুর দিকে তাকান, আমরা বললাম আমরা মুমিন, আল্লাহ বলছেন যদি মুমিন হও আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যদি তুমি ইমানের দাবিদার হও তোমার প্রথম কাজ হলো তুমি নামাজ কায়েম করতে হবে। যেই দল সমাজে নামাজ কায়েমের জন্য চেষ্টা করে সেই দলভুক্ত তোমাকে হতে হবে। কে বলছেন? আমার আল্লাহ বলে দিলেন আমার কোন গোলাম যদি দেশের কোনো দায়িত্ব পায়, দেশের কোনো দায়িত্ববান জায়গায় যদি তাকে আমি বসিয়ে দেই, সূরা হজে গিয়ে আল্লাহ আলোচনা করেছেন আমার সেই গোলামের চারটা কর্মসূচি আমি তাকে দান করে দিই, কয়টা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমার কোন গোলাম যদি কোন জায়গায় কোন ক্ষমতায় অধিবিষ্ট হয়, তাহলে প্রথম তার কাজ হলো নামাজ কায়েম করবে। আমরা বললাম, আল্লাহ কেন নামাজকে আপনি প্রথম আনলেন? আল্লাহ বললেন, এই নামাজ যদি কায়েম করতে পারো, সকল অশ্লীলতা সমাজ থেকে চিরতরে বন্ধ হয়ে যাবে, তোমার মেয়ের জন্য পাহারাদার নিয়োগ করতে হবে না, তোমার বউকে পরকিয়া প্রেমে পড়তে হবে না, তোমার অফিসের কোনো অফিসার ঘুষ খায়া পেট বড় করবে না, যদি শুধু নামাজ কায়েম করতে পারো। কে বলছেন? আমরা বললাম, আল্লাহ একটু বলে দেন। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ সমস্ত মানুষকে সকল অশ্লীলতা ইসলাম বিরোধী কাজ থেকে ফিরায়। যে লোকটা নামাজে পড়লো, ইসলাম বিরোধী কাজ করলো, ইসলাম বিরোধী আমল করলো, ইসলাম বিরোধী ব্যবসা চালালো, ইসলাম বিরোধী রাজনীতি করলো, অর্থনীতি করলো, আমার নবী বললেন তার নামাজ আল্লাহর দরবারে কবুল হতে পারে না। একজন সাহাবি চুরি করতেন, নামাজও পড়তেন, এরকম লোক আমাদের দেশে আসরা নাই, কথা বলেন না কেন? চুরি করতো, নামাজও পড়তো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি কে সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনার এই সাহাবি খুব নামাজি, আবার সাংঘাতিক চোর, এরকম লোক আছে না নাই? ওর চুরির ভয়ে মানুষ তার ধারে কাছেও যায় না। আমাদের সমাজও এরকম আছে। নারায়ণগঞ্জে এক হাইজাকার দাঁড়াইছে কমিশনারিতে, হাইজাকার দাঁড়ায় প্রথম মিটিং এ সে ঘোষণা দিল যে আমি হইলাম বিশিষ্ট হাইজাকা, এতদিন পকেট হাইজাক করছি, যদি বোট না দেস তোর কলিজা হাইজাক করুন, এখন দেখ কোনটা করবি, হয় আমারে কমিশনার বানাবি আর নইলে হাইজাকের সুযোগ দিবি। মানুষ চিন্তা করলো এই দাগি হাইজাকের হাত থেকে বাঁচার জন্য এরে ভোট দেওয়া ছাড়া কোনো উপায় নাই। হাইজাকাররা বিভিন্ন লোকের অপকর্ম করে বিভিন্ন মানুষ সমাজের একটা দায়িত্বে আসতে চায়, যাতে তার অপকর্মগুলি ঘটে যায়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও, যদি তার নামাজ কবুল হয় তার চুরি বন্ধ হয়ে যাবে। কিছুদিন পরে দেখা গেল তিনার চুরি চিরতরে বন্ধ হয়ে গেছে। এজন্য চার ইমাম বলেছেন, তিন ইমাম বলেছেন, তিন ইমাম, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আরেকজনকে শাফি, এই তিন ইমাম বলছে যে লোকটা কালেমা পড়ার পরে নামাজ পড়লো না, জাস্ট কিল হিম, উক্তুলুহু, তাকে হত্যা করে ফেলো, পৃথিবীতে থাকার আর তার কোনো অধিকার নাই। ইমাম আবু হানিফা একটু সফট হয়ে গেলেন, তিনি বললেন না, অসজুনুহু, তাকে মসজুন করে দাও, জেলখানায় ঢুকিয়ে দাও, যতক্ষণ পর্যন্ত তিনি নামাজি না হন জেলখানার ভিতরে তাকে রেখে দাও। এখন বেনামাজি ধরবেন হলো পুলিশ ভাইরা, ঠিক কি না? পুলিশ ভাইরা যদি বেনামাজি ধরতে হয়, পুলিশ ভাইদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আমাদের দেশে কিছুদিন আগে বিড়ির একটা নিয়ম হয়েছিল, বলা হয়েছিল যে বিড়ি টান করবে, বিভিন্ন জায়গায় বিড়ি খাবে রাস্তাঘাটে, তাকে ধরেই 50 টাকা জরিমানা করে দিবা। একজন পুলিশ ভাই এক বিড়িখোরের কাছে গেল যে ভাই তুমি তো বিড়ি খাইছো, তোমার এখন 50 টাকা জরিমানা হবে। বিড়িখোর পুলিশের আদ হাতে গন্ধ সঙ্গে বলছে, ভাই তুমি 50 টাকা আগে আমারে দাও, তুমি আমারে দাও, আমিও তোমারে দেব। তার মানে হলো যিনি একটা আইন বাস্তবায়ন করবেন ওই আইনটা তার মানার দরকার আছে না নাই? ফলে যদি পুলিশ ভাইয়েরা বেনামাজিকে ধরতে যায়, পুলিশ ভাইয়েরা নামাজি হয়ে যাবেন। আর পুলিশ ভাই যখন নামাজি হবে, যে বিচারক বসে বিচারের রায় দিবেন তিনাকেও নামাজি হতে হবে। এইভাবে এসপিডিসি সকল যদি নামাজি হয়ে যায়, এলাকাতে বরকত বাড়বে না কমবে? আরো জোরে বলেন, বেড়ে যাবে। আমার আল্লাহ বলছেন, গোলাম ইমানের পরেই তোমরা নামাজ কায়েম করবা, আর নামাজ কায়েম করার জন্য যেই আন্দোলন আমরা সেই আন্দোলন করব। ব্যক্তিগতভাবে নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে হবে না। আপনি এমন দল করেছেন যে এই দলের কর্মসূচিতে নামাজ নাই, এই নামাজ আপনার জন্য গ্রহণযোগ্য হবে না, কারণ আপনার দলের বহু নেতা আছে যিনারা নামাজ পড়েন না, আছে না নাই? বহু নেতা আছে মুশরিক, এরকম দল আছে না নাই? তা আপনি তাহাজ্জুদ গুজার হলেন, কিন্তু আপনার ইমাম সাহেব হলেন বেনামাজি, আপনার নামাজ আল্লাহর দরবারে পুষতে পারে না। কিয়ামতের ময়দানে সব নেতাদেরকে আগে ডাকবেন কে? জোরে বলেন, সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আমি সব ইমামদেরকে আগে ডাকবো, সেই ইমামদের পিছনে তাদের মুক্তাদিরা লাইন ধরতে হবে। আপনার দলের ইমাম যিনি ছিলেন তিনি আপনার সামনে এনে দিবেন, তাকে কে এনে দিবেন? এই জন্য সেই দিন কিয়ামতের ময়দানে পাপিষ্ঠরা বলবে, আল্লাহ ইন্না আতানা সাদাতানা ওকবারা আনা ফা আদাল্লানা সাবিলা, হে আল্লাহ আমাদের এই বড় বড় নেতাগুলো, আমাদের এই বড় বড় লিডারগুলোকে আমরা অনুসরণ করেছি, তারা আমাদেরকে গোমরা করেছে। নেতারা বলবে ফালা তালুমুনি আলুমু আনফুসাকুম, আমাদেরকে ভৎসনা দিও না, নিজেদেরকে নিজেরা ভৎসনা দাও, একটা কোরআন নাই, হাদিস নাই, ইসলামের কোনো কথা দিয়ে তোমাদেরকে আহ্বান করি নাই, দাওয়াতুকুম ফাস্তাজাবতুমলি, শুধু জনসমাবেশে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলাম, ভাইরা আমার বোনেরা তোমার দলে দলে এসে আমাদের পিছনে লাইন ধরেছ, আমরা তো এটার জন্য তোমাদেরকে কোরআন হাদিস বলি নাই, যারা কোরআন হাদিস বলেছে তাদের পিছনে কেন যাওনি? অসহায় হয়ে সেই দিন কিয়ামতের ময়দানে এই মানুষগুলো বলবে আল্লাহ রাব্বুল আলামিন আতিহিম দাফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা, হে আল্লাহ এই নেতাগুলোকে আযাব বাড়ায় দাও, আর তোমার পক্ষ থেকে যত লানত আছে সব তাদের জন্য বরাদ্দ করে দাও, আর আপনার নেতা যদি হয় নামাজ কায়েমকারী সেই নেতার পিছনে হাসতে হাসতে আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবেন, কারণ জান্নাতের মূল চাবি হলো কি? আরো জোরে বলেন, চাবি কি? নামাজ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবাশিরিল্লাযীনা আমানু, মুমিনদেরকে সুসংবাদ দাও, মুমিনদের জন্য কখনো কোনো দুঃসংবাদ, সব সময় মুমিনদেরকে মাফ করে দিবেন কে? মুমিনদের জন্য তওবার রাস্তা কোনোদিন আল্লাহ বন্ধ করে দেন না। শয়তান বলেছিল আল্লাহ আনাদিল্লু ইবাদাক হাত্তা ইয়াতাগারগার, আপনার গোলাম মৃত্যুর গড়গড়ি আসা পর্যন্ত মোমেনদেরকে আমি ধোকা দেব, আর আল্লাহ বললেন মৃত্যুর গড়গড়ি আসা পর্যন্ত আমার মোমেনদেরকে আমি আল্লাহ মাফ করে দেব, কারণ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? এই জন্য কোরআনে যত সুসংবাদ সব আল্লাহ মোমেনদের জন্য উপহার দিয়েছেন। আল্লাহ বলছেন আমার জান্নাত আমি মোমেনদের জন্য ওয়াকফ করে দিয়েছি, এই মোমেনদেরকে আমি এত ভালোবাসি, আমার জান্নাত মোমেনদের জন্য আমি বিক্রি করে দিয়েছি, আমার মোমেনরা যদি দুটি জিনিস আমাকে দেয় আমার জান্নাত আমি মোমেনদেরকে দুনিয়াতে বিক্রি করে দিলাম। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, যারা মুমিন তাদের থেকে আমি কিনে নিয়েছি, তাদের জান এবং মালের বিনিময়ে জান্নাত আমি কিনে নি, আমি জান্নাত তাদেরকে বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, তাদের কাজ হবে একটা, আল্লাহর রাস্তায় কতল করতে হবে, কার হুকুম? তবে মুসলমান কখনো আগে আক্রমণ করে নাই। সুবহানাল্লাহ বলেন, পৃথিবীতে কোন নবী কাউকে আগে কখনো আক্রমণ করেন নাই, সকল নবী ছিলেন ডিফেন্সিভ, ডিফেন্স করেছেন, সামওয়ান হ্যাজ টু অ্যাটাক হিম এন্ড হি হ্যাজ টু ডিফেন্স সামওয়ান, আপনাকে কেউ আক্রমণ করলে আপনি সেটা প্রতিহত করবেন, এই নিয়ম দিয়েছেন কে? কে দিয়েছেন? তার আগে দাওয়াত দিতে হবে, আল্লাহর দিকে ডাকতে হবে, যুদ্ধের ময়দানে গিয়েও দাওয়াত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তবে আমার নবী বলেছেন তিনটার জন্য তিনটা পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন, প্রথম হলো কেউ যদি রোজা রাখে আল্লাহ বলেছেন আল্লাহ তার স্বাস্থ্যটা ভালো রেখে দিবেন, আর কেউ যদি জিহাদ করে আল্লাহ বলেছেন আমি তাকে নিজে নিরাপত্তা দান করে দেব, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিনের জন্য সফর করে তার অর্থনৈতিক সমস্যা আল্লাহ দূর করে দিবেন, তসবির দানার ভিতরে আল্লাহ জান্নাত রাখেন না, এই বিশ্বনবী বলছেন আল জান্নাতু তাহাতা জিলালিস সুয়ুফ, তরবারির ছায়ার তলে আমি আল্লাহ মোমেনদের জন্য জান্নাত রেখে দিয়েছি। এই জন্য প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, কার হুকুম? কার হুকুম? কোন দুর্বল লোকের জন্য কোরআন আসেন, এই জন্য আল্লাহ বলছেন আবাশিরিল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো তোমাদের জন্য সুসংবাদ, আমলে সওয়ালে করবা, একটাই কন্ডিশন দিয়েছেন, আমলে সওয়ালের মধ্যে একটা শর্ত থাকতে হবে, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ বলছেন তোমরা যারা আমার সাথে দেখা করতে চাও আমি আল্লাহ নিজেও তোমাদের সাথে দেখা করতে চাই, আপনারা কি আল্লাহর সাথে দেখা করতে চান? আল্লাহ বলেছেন আমার যে গোলাম আমার সাথে দেখা করতে চায় আমি আল্লাহ জাল্লা শানহু রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল, আমিও তাদের সাথে দেখা করতে চাই, শর্ত হলো একটি আমলে সওয়ালে করতে হবে, আর ওই আমলের মধ্যে কোনো শিরিক থাকা চলবে না, শিরিককে আল্লাহর হাবিব দুই ভাগে ভাগ করেছেন, একটা বড় শিরিক আর একটা ছোট শিরিক, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া, আল্লাহ ছাড়া বিভিন্ন ওই যে বলখির মাজার অমুক মাজার হেমুক মাজারে গিয়ে চাওয়া, এগুলো হলো বড় শিরিক, এগুলো কোন শিরিক? আরো জোরে বলেন, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা কোন শিরিক? বড় শেরেক, আল্লাহ ছাড়া কেউ আমার কিছু দিতে পারে? যেমন দাঁত চাই আমরা ইঁদুরের গর্তের কাছে, এই নিয়ম আছে না নাই? দাঁত পড়ে গেলে ইঁদুর মামা আমার মোড়া দাঁত নিয়ে তোমার চিকন দাঁতটা দিও, এটাও শেরক। এটা কি শেরক? দাঁত দিবেন কে? দাঁত দিবেন কে? আপনার মুখে যদি ইঁদুরের দাঁত লাগান আপনি খাইতে পারবেন? অঙ্গুরের থেকে মানুষকে এভাবে শেরেক শিখানো হয় ছোট বাচ্চাদেরকে? বিদ্যার কসম, টেবিলের কসম, খাওয়ার কসম, ভাতের কসম, মাটির কসম, এই সব কসম গুলো শেরক। বিশ্বনবী বুখারী বর্ণনায় বললেন, মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, আল্লাহ ছাড়া কারো নামে যে ওয়াদা করে, শপথ করে, সে শেরেক করলো। আবার যেই লোকটা মান্নত মানে, বিভিন্ন মানুষের নামে, বিভিন্ন হুজুরের নামে মানত মানে, এই কাজগুলোকে শেরেক বলেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে। এই জন্য যা মানত মানবো, যা শপথ করবো কার নামে চাইতে হবে? কার নামে? ছেলে দরকার কার নামে চাইবো? আমাদের সাহিত্যেও ছেলে ছড়িয়ে আছে, ইয়া মোহাম্মদ বেহেশত হতে খোদায় পাওয়ার পথ দেখাও, এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও। নাজাত চাইবেন কার কাছে? জোরে বলেন। বিশ্বনবী যখন তায়েফের ময়দানে মাইর খেলেন, ওনাকে নাজাত দিয়েছেন কে? ওহুদের ময়দানে যখন দান মোবারক ভেঙে গেল, নাজাত দিয়েছেন কে? সেই জন্য আমাদের যত কষ্ট সব দূর করবেন কে? আল্লাহ বলছেন, গোলাম কেন আমার কাছে চাইবি না? রাতের অন্ধকারে যখন সবাই শুয়ে থাকে, আমি আল্লাহ তো সারা রাত ধরে পাহারা দিয়ে রাখি। মাইয়ুজিবুল মুত্তার ইযা দা, কে তোমার কলিজার যখন যন্ত্রণা উঠে কে শুনে? দুনিয়ার কেউ শুনে না, সবার আগে শুনেন কে? সে আল্লাহ বলছেন, যদি আমলে সালে করো শিরক মুক্ত। দুই নম্বর শিরকের কথা বিশ্বনবী বলছেন, আনা উনাব্বিকুম বিআসকারি শিরকে সালাসান, আমি কি তোমাদেরকে ছোট শিরক সম্পর্কে বলবো? তিনবার বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ। বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রেআউ নাস, মানুষের দেখানোর জন্য যেই কাজ করা হয়, মানুষের দেখানোর জন্য হজ করা, মানুষের দেখানোর জন্য নামাজ পড়া, মানুষের দেখানোর জন্য কোনো বক্তৃতার মঞ্চে উঠা, মানুষের দেখানোর জন্য কোনো টিচিং দেয়া, অর্থাৎ যা কিছু আপনি মানুষের দেখানোর জন্য করবেন সবগুলো ছোট শিরক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ বলছেন, এই দুটি কাজ যদি করো কি দিব শুনো? আরো সহজ করে বললেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, কেউ যদি আমলে সালে করে, ঈমান এনে আমলে সালে করে, আমার জান্নাতুল ফিরদাউস আমি তার জন্য অবতীর্ণ করে দেব। সুবহানাল্লাহ। বলেন জান্নাতুল ফিরদাউস তাকে ভরে দিবেন কে? আল্লাহ বলছেন, শুধু জান্নাতের ভিতরে কি রেখেছি শুনো, তোমাদের জন্য সেখানে আমি বাগান রেখেছি, যে বাগানের নিচ দিয়ে শত শত নদী প্রবাহিত থাকবে। আল্লাহু আকবার। শত শত নদী, নাহার মানে একটা নদী, আনহার মানে অসংখ্য নদী। আনহার মানে কি? অসংখ্য নদী। একটা নদীর উপরেই তো আমরা বাড়ি বানাতে পারি না, পৃথিবীতে কোনো নদীর উপরে বাড়ি বানিয়েছে এরকম বাড়ি কি কোথাও পাওয়া যায়? কথা বলেন না কেন? নদীর পাড়ে বানায়, তারপরেও সারিয়া কান্দি গেলে দেখবেন ভাঙ্গিয়া চুইরা, ওগুলো সব যমুনার পেটের ভিতরে চলে গেছে, ঠিক কিনা? নদীর উপরে আল্লাহ বলেছেন একটা না, আনহার, তাজরি মিন তাহতিয়াল আনহার, অসংখ্য নদী প্রবাহিত থাকবে, সেই নদীর উপরে আমি তোমাদের জন্য ঝুলন্ত বাগান বানিয়ে দেব। সুবহানাল্লাহ। বলেন এরকম বাগান বানানো কারো পক্ষেই সম্ভব নয়। শুধু বাগান হলো, এখন খাবার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? কুল্লামা রুযিকু মিন সামারাতির রিযকা قالوا هذا الذي رزقنا من قبل, যখনই আল্লাহ ফল খাওয়াবেন আপনি বলবেন আল্লাহ এটা আগেও খাইছি, আল্লাহ বলবেন আরে বেকুব এটা খাস নাই, এটার মতটা খাইছো, এটা মত খেয়েছো, ও উতুবিহি মুতাশাবিহা, কাঁঠাল দিবে জান্নাতে, আপনি দেখবেন এখানেও জান্নাতে, দুনিয়াতেও কাঁঠাল খাইলাম, জান্নাতেও দেখি আল্লাহ কাঁঠাল দিলেন। আল্লাহ বললেন না, দুনিয়ার কাঁঠালে তো মাত্র একটা স্বাদ, দুনিয়ার কাঁঠালে কষ থাকে, এমনি করে যদি দাঁড়িয়ে এলাম মুসালা লোক যদি কাঁঠাল দেয় মুখে কি অবস্থা হবে? কথা কন না কেন? এক পাঠান কাঁঠাল দেখে চিনে নেই, তো মনে করছে প্রথম জানোয়ার, গায়ে কাটা আবার কালো একটা মুখ, লাভ দিয়েছে। তো এক লোক বললো, তুই লাজিজ ফাঁকে হায়, এটা তো খুব সুস্বাদু ফল, খুইলা এমনি করে দিছে মুখের ভিতরে, পাঠান তো দাড়ি মোজ বেশি, বস যেমনি দিছে আটকে গেছে গা হাত মুখের সাথে, এখন হাত ছুটাতে পারছে না, কারণ কাঁঠালের ভিতরে কি আছে? কথা কন না কেন? আঠা না কষ? আরে আটা তো এত দামি আটা, কাঁঠালের ভিতরে যাবে কোথেকে? কষ আছে কাঁঠালের ভিতরে, খেতে পারলো না। এখন যিনি চিনবেন না, আপনি যদি জান্নাতে কাঁঠাল না দেয় আল্লাহ যদি অন্য কোনো ফল দেন, আপনি তো জান্নাত ছেড়ে পালিয়ে যাবেন, আপনি মনে করবেন এটা কোনো ফল না, এটা জানোয়ার আসতেছে আমার গায়ের দিকে, এজন্য দুনিয়ার যে ফলগুলো খাওয়াবেন এই ফলগুলোর চেহারার মতোই ফল দিবেন, কিন্তু দুনিয়ার ফলের ভিতরে বিভিন্ন রকমের বাধা বিপত্তি আছে। লা মাকতুআতু ওয়া লা মামনুআ, জান্নাতের ফলের ভিতরে কোনো বাধা বিপত্তি নাই, কোনো কষ্টদায়ক কোনো জিনিস পাওয়া যাবে না। আল্লাহ বলেছেন নিষিদ্ধ কোনো জিনিস তোমাকে নিষেধ করে দেয়, এরকম কোনো কাঁটা আমি ফলের ভিতরে রাখবো না। দুনিয়ার কাঁঠাল খেয়েছো একটা স্বাদ একটা গন্ধ, জান্নাতের কাঁঠাল যখন সামনে আসবে 70 রকমের স্বাদ এক কাঁঠালের ভিতরে আল্লাহ ভরে দিবেন। দুনিয়ার কাঁঠালের ভিতরে একটা স্বাদ, কিন্তু জান্নাতের কাঁঠালের ভিতরে 70 রকমের স্বাদ দিবেন কে? আবার দুনিয়ার কাঁঠালগুলো পচে যায়, বেশি নরম হলে আমরা খেতে পারি না, কিন্তু জান্নাতের কাঁঠালের ভিতরে এরকম কোনো অবস্থান থাকবে না। আল্লাহ বলছেন প্রথমে ঘর দিলাম, জান্নাত দিলাম, এরপরে খাওয়া দিলাম, তারপরে তৃতীয় নম্বরে একটা জিনিসের দরকার আছে না নাই? কি সেটা? সেটা কি? বউ। ভালো, আপনারা তো বুঝে ফেলেছেন। আল্লাহ বলেছেন আযওয়াজুম মুতাহহারা, কারণ তুমি খাইলা ঘর পাইলা, কিন্তু যদি বিবি না থাকে ঘরটা তো অশান্তি হয়ে যাবে, ঠিক কিনা? ওয়াযাজুম মুতাহহারা, এমন পবিত্র বউ দেব যেই বই পা তুমি নিজেও পবিত্র হয়ে যাবা, আবার এই পবিত্র বিবিকে ভোগ করার জন্য সাকাহুম রব্বহুম শারাবান তাহুরা, এমন শরবত তোমাকে দান করে দেব যেই শরবত খেয়ে তুমিও পবিত্র হয়ে যাবা, তোমার বিবিও পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলেন এই জন্য দরকার হলো দুটি আমল। জোরে বলেন কয়টি আমল? দুটি আমল, একটি হলো ইমান আর একটি হলো আমলে সালেহ। ইমানের প্রথম কাজ হলো নামাজ কায়েম করা, আর আমলে সালের প্রথম এবং চূড়ান্ত শর্ত হলো কোনো শিরকের সাথে আমার জীবন জড়ানো যাবে না। রাতের অন্ধকারে যারা নামাজে দাঁড়ায় এদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ বলেছেন গোলাম, এটা শুধু অল্প দিনের জন্য জীবন না, এই যে পবিত্র বউ তোমাকে দিয়ে দেব, এই পবিত্র বউ পাওয়ার জন্য দুনিয়ার বিবিকে পবিত্র রাখার দরকার আছে না নাই? বিবিকে মারার দরকার আছে না নাই? হ্যাঁ, কি বলেন? বিবিকে রেগুলার ঘরে ঢুকতে এক চটকোনা দিবেন, বের হওয়ার সময় আরেক চটকোনা দিবেন, ঠিক আছে না? কোন নবীকে বিবিকে মেরেছেন? কথা বলেন মেরেছেন? তো আমাদের দেশে আমরা বিবিকে মারি কেন? এরপরে আপনাদের এই যমুনার এপারে নিয়ম হলো যৌতুক না চেলে মনে করা হয় ছেলেটা বোধহয় অসুস্থ। কি সর্বনাশা বেয়ারাম ঢুকেছে আপনি বলেন তো? দুনিয়ার বউয়ের কাছে যৌতুক খায়া জান্নাতে কি পবিত্র বউ পাওয়া যাবে? কথা বলেন। তাহলে দুনিয়ার বউর কোন বউর কাছ থেকে যৌতুক খাবো না, রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি আছেন, হাত তুলে দেখান, জোরে বলেন আমিন। আরে বহু পোলাপানো হাত তুলেছে, বিয়ের শক্ত সবারই আছে, ঠিকই আছে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। আমরা আমাদের মায়ের উপর রহম করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মা আয়েশা বলতেন, নবী যখন ঘরের দিকে রওনা হতেন, তিরমিজির শরীফের বর্ণনা, নবী যখন ঘরের দিকে রওনা হতেন আমাদের মনে হতো বসন্তের সুশীতল বাতাস আমাদের ঘরের দিকে প্রবাহিত হচ্ছে। বিবিরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল বিবির উপরে তিনি এত এহসান করেছেন। আল্লাহর হাবিবের ব্যাপারে মা আয়েশা বলতেন, কোনোদিন রাগ কথা রাগ করা তো দূরের কথা, চোখ রাঙিয়ে কোনো বিবির সাথে কথা বলেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব বিবিদেরকে মারা তো দূরের কথা বলেছেন, দুনিয়ার কোনো মেয়েকে তুমি গালি দিতে পারবা না। ও আমার উম্মতেরা কান খালা করে শুনো, লা তাসুব্বুল বানাত ইন্নি আবুল বানাত, আমার কোন নারী উম্মতকে তোমরা গালি দিবা না, কারণ আমি নবী মুহাম্মদ দুনিয়ার সব নারীদেরই পিতা। সুবহানাল্লাহ। বলেন কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলে দিয়েছেন। সেজন্য আমার দুনিয়ার বিবিকে আমরা পবিত্র রাখবো। চারটা কাজ করলে বিবিরা পবিত্র থাকবে। কয়টা কাজ? প্রথম ইমান আনতে হবে কার উপর? ওয়াক্ত মতো নামাজ পড়বে বিবিরা। তিন নম্বর, স্বামীর হক আদায় করবে, স্বামী ও স্ত্রীর হক আদায় করবে। এক চিঠিয়া যে আপনি বিবির থেকে খেদমত দিবেন, এই খেদমত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চিঠিয়া নিতেন না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, যুদ্ধের ময়দান থেকে ক্ষুধার্ত হয়ে এসেছেন ঘরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, আয়েশা ঘরে কি আছে? আমি বললাম হুজুর, লজ্জিত হয়ে গেলাম, বললাম হুজুর ঘরে তেমন কিছু রান্নাবাড়া হয় নাই, আপনি একটু অপেক্ষা করেন, আমি আপনার জন্য রান্নাবাড়া করে আনছি। মা আয়েশা বলছেন, আমি আটার খামির করলাম, বিশ্বনবীর মধ্যে আর কোনো আওয়াজ পেলাম না। আমি ঘরে এসে দেখি গর্দান থেকে তলোয়ার নামায়া ওই তলোয়ার দিয়ে বসে বসে তরকারি করতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম হুজুর আপনি আমাকে এত ভালোবাসেন? বিশ্বনবী বললেন, আয়েশা রে ঘরের কাজে আমি তোমাকে একটু সহযোগিতা করছি। মা আয়েশা বলতেন, আমি ছোট ছোট কালো কালো সাহাবীদের কুস্তি যুদ্ধ দেখতে পছন্দ করতাম, আমি ছিলাম অল্প বয়সে, কুস্তি দেখা আমি বড় বেশি পছন্দ করতাম। বিশ্ব নবী নিজে আমাকে কুস্তি দেখার জন্য নিয়ে যেতেন, আর আল্লাহর হাবিবের এই নরম হাতের উপর থুতলি দিয়ে আমি সেখানে কুস্তি দেখতাম। এক এক ঘরে অনেক কন্যা দায়গ্রস্ত পিতা আছেন, কন্যাদেরকে বিয়ে দিতে পারছেন না, এটাকে মুসিবত মনে করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুখারী শরীফের বর্ণনা, কোন কন্যা দায়গ্রস্ত পিতা যদি কন্যার উপর সন্তুষ্ট থেকে কন্যার লালন পালনের ব্যবস্থা করেন, ওই কন্যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। একটা মেয়ে যদি ঘরে লালন পালন করেন, কয়টা মেয়ে? একটা মেয়ের কথা বলছেন তিরমিজির বর্ণনায়। একটা মেয়েকে লালন পালন করলেন, কোন ছেলেকে তার উপরে প্রাধান্য দিলেন না, মেয়েটিকে মেরে ফেলার চিন্তা করলেন না, এই মেয়েকে লালন পালনের কারণে ওই পিতা মাতাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দান করে দিবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী বাজারে যাচ্ছেন, বুখারীর বর্ণনা। হুজুর বললেন তুমি কোথায় যাও বাজারে? কেন? আমার ছেলের জন্য একটা জামা কিনে আনবো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার কি শুধু ছেলেই আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন হুজুর আমার মেয়েও আছে, মেয়ের জন্য কি কিনবে? সাহাবী রাদিয়াল্লাহু আনহু চুপ করে বসে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আগে মেয়ের জন্য কিনবা, তারপরে ছেলের জন্য কিনবা। মেয়েকে ওই অধিকার দান করেছেন কে? এই যে লেডিস ফার্স্ট বলা হয়, এটা ইংরেজদের সেইং না, ইংরেজরা হলো বিশ্ব চোর। ইংরেজদের যত ক্রিস্টি কালচার সব ইসলাম থেকে হাইজ্যাক করেছে। তারা বলে ওল্ড ইজ গোল্ড, বিদ্রা হলো স্বর্ণ, আর আমার ইসলাম বলেছে বিদ্রা হলো অকার, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এখান দিয়ে কিছু দাঁড়ি সাদা হচ্ছে, আল্লাহকে জিজ্ঞেস করলেন মা হাদা ইয়া রাব্বি, আল্লাহ এটা কি, এটা সাদা হয় কেন? আমার বাপ হযরত তো সাদাটা হয় নাই, আমার সাদা হয় কেন? আল্লাহ বলেন হাদা ওয়াকারুক, এটা তোমার সম্মান, এটা তোমার মর্যাদা, এটা তোমাকে গোল বানিয়ে দিবে। সুবহানাল্লাহ, বলেন কোয়াইট মুভমেন্ট অফ দা বেস্ট রিওর্ড অফ দা লাইফ, কোয়াইট মুভমেন্ট ইজ দা বেস্ট রিওর্ড অফ দা লাইফ। ইংরেজরা এই কথাটা ছড়ায়, তারা বিভিন্ন বড় বড় পোস্টার বের করে সেখানে একটা প্রাকৃতিক সিন দিয়ে সেখানে নিচে লিখে রাখে কোয়াইট মুভমেন্ট বেস্ট রিওয়ার্ড অফ দ্য লাইফ, নীরবতা হলো জীবনের জন্য সবচেয়ে বড় উপহার। এটা তাদের কথা না, এটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সাকাতা নাজা, যে নীরব থাকলো সে নাজাত পেয়ে গেল। সুবহানাল্লাহ, বলেন এইভাবে লেডিস ফার্স্ট, এটা বলেছেন প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিজের বিবিদেরকে গোলে ওটের উপর উঠালেন, উঠিয়ে সাহাবিকে বললেন আমার গ্লাসগুলোর দিকে খেয়াল রেখো, আস্তে আস্তে টেনো যাতে আমার গ্লাসগুলো ভেঙে না যায়। সুবহানাল্লাহ, বলেন গ্লাসের সাথে তুলনা করলেন বিবিদেরকে, কেন? বিবিরা অল্পতে রাগ করে, ঠিক না বেটি? কথা কন্যকেন আমাদের দেশে বিবি আছে না নাই? চারিদিকে বিবি খুঁজে নেন, কয়জন বিবি লাগবে? সব বিবি আর বিবি, বিবিরা দেখবেন খামু না, আচ্ছা খায়ও না। তা আমরা করি কি, যখনই বিবি কয় খামু না, কয় তুই খাবি তোর বাপেও খাবে, আছে না নাই? ব্যাস, এরপরে বিবির উপর করে কড়াকড়ি করে, এদের সংসারও যায় পরিবারও যায়। গত পরশু দিন একটা জার্নাল পড়ছিলাম, কানাডা আমেরিকা থেকে আমাদের দেশে এখন ডিভোর্সের হার বেড়ে গেছে। কোথায় কোথায় তালাক দিচ্ছে কিছু অসভ্য মার্কা পোলা পান, ঠিক না? আবার কিছু মেয়ে দুই একটা পয়সার চাকরি পাওয়ার কারণে স্বামীকে কোনো তোয়াক্কাই করে না, এরকম মেয়ে আছে না নাই? আবার তারপরে এনজিও গুলো শিখাচ্ছে কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন কর, এই স্লোগানটা হলো কুফুরি স্লোগান। এই স্লোগান যে মহিলা শিখবে সে কুফুরি করলো। একটা বিবাহিত মেয়ের জীবনে সবচেয়ে বড় নিয়ামত হলো তার কি, চিৎকার করে বলেন কি, স্বামী বেকুফ হব কিন্তু তোমার স্বামীর দাম তোমার কাছে সবচেয়ে বেশি। মা ফাতেমাতুজ্জোহরা ঘরে এসে কাঁদছেন, আল্লাহর হাবিব বললেন মা বিকে ইয়া ফাতেমা কি হয়েছে, কাঁদো কেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাতেমা বললেন হুজুর বাবা আলী আমার উপর রাগ করেছেন। বিশ্ব নবী টেক লাগিয়ে বসা ছিলেন, সোজা হয়ে বললেন এখন কি অবস্থায় রেখে এসেছো, কি অবস্থায় রেখে এসেছো এখন? ফাতেমার খবর না নিয়ে আলীর খবর জিজ্ঞেস করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, যেই ফাতেমাকে জীবনে কখনো আলাদা করেন নাই, মদিনাতে মসজিদ বানিয়ে এই মসজিদের পাশেই ফাতেমাকে ঘর বানিয়ে দিয়েছেন, যেই ফাতেমাকে কখনো চোখের আড়াল করেন নাই, আর বলতেন ফাতেমা আমার কলিজার টুকরা নয়নের পুতুলি, যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। সেই নবীর রহমা বলছেন জামাইকে আলীকে কি অবস্থায় রেখে এসেছো, বললেন এখন সন্তুষ্ট চিত্তে রেখে এসেছি, তারপরেও নিজের কলেজের একটু গ্রামের এদিকে তিনটা কথা ছুড়ে দিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর হাবিব বললেন ফাতেমা তোমার উপর অসন্তুষ্ট তোমার জামাই, এই অবস্থায় যদি তুমি মারা যেতা আমি তোমার বাপ হইয়া তোমার জানাজা পড়াতাম না। ও ফাতেমা কান খাড়া করে শুনো, তুমি যদি মরিয়মের মতো মহীয়সী নারী হও, তোমার স্বামী যদি শরীর কারণে তোমার উপর অসন্তুষ্ট থাকে, তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ও ফাতেমা সব সময় তোমার জামাইকে তুমি খুশি রেখে দিও। আবার স্বামীদের ব্যাপারে বললেন, ও দুনিয়ার স্বামীরা, সারা দুনিয়ার অনেক মানুষ তোমাকে সার্টিফিকেট দিল, সেই সার্টিফিকেট আল্লাহর কাছে খুব একটা গ্রহণযোগ্য হবে না, কিন্তু তোমার বউ যদি তোমার কাছে সার্টিফিকেট দেয় তোমার ব্যাপারে, সেই সার্টিফিকেটের দাম আল্লাহর কাছে বেশি না কম? জোরে বলেন খায়ারুকুম খায়ারুকুম মিলা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যে তার বিবিদের কাছে ভালো। কথাটা বলেই বিশ্বনবী বললেন, আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদেরকে সময় দিতেন। মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি ঘোড়ায় উঠা পছন্দ করতাম, উঁটে উঠা পছন্দ করতাম, বিশ্বনবী হাঁটু পেতে দিতেন, সেই হাঁটুতে পা রেখে আমি উঁটের উপরে উঠতাম, আমার উঁটের রশি ধরে হাঁটতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিবিদেরকে সময় দিবেন, বিবিদের বিভিন্ন রুচি আপনি জানবেন, কারণ একজন পুরুষ আর একজন মহিলার মধ্যে রুচির ভিন্নতা আছে না নাই, এটা শুরু থেকেই আল্লাহ বলে দিয়েছেন। জান্নাতে দুইজনকে একসাথে থাকতে বলেছেন আদম হাওয়াকে, কিন্তু খেতে বলেছেন আলাদা। উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ও কুলা মিনহা রাগাদান হাইসু শাইতুমা বোথ অফ ইউ স্টে টুগেদার ইন দা প্যারাডাইস, তোমরা দুইজন ও আদম এন্ড ইভ তোমরা দুইজন জান্নাতে একসাথে থাকো, বাট ইউ শুড নট ইট টুগেদার, তোমরা একসাথে খাবা না, কারণ মেয়েদের খাওয়ার ভিন্নতা আছে না নাই। কথা বলেন না কে, মেয়েরা ঝাল একটু বেশি খায় না কম? টক আপনি ভাত দিবেন আর তেঁতুল দিবেন, কোনটা আগে শেষ হবে? তেঁতুল শেষ হয়ে যাবে। অনেক মেয়ে আছেন এরকম তেঁতুল খায়, আপনি তার রুচিটা জানবেন। অনেক মেয়ে আছে শাড়ি পছন্দ করে, অনেক মেয়ে আছে সোনার আংটি পছন্দ করে, আপনার বিবির রুচিটা আপনি জেনে নেবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, 9.5 বছর বয়সে এসে বিশ্বনবীর বিবি হিসাবে ঘর শুরু করেছি, ঘরে সম্পদ বলতে তেমন কিছু পাই নাই, কিন্তু ভালোবাসা দিয়ে ঘরটা ভরপুর ছিল। এতটা ভালোবাসা আমি বিশ্বনবীর কাছে পেয়েছি যেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই সাথে বসে আয়েশাকে খাওয়াতেন, আর আমাদের অনেক স্বামী আছে বিবি খেলো কিনা সেই খবরও রাখে না, এরকম ডাকাইতে আসে না নাই। কথা বলেন, নিজের খাওয়াটা রেডি একদম চাকরানির মতো, খাওয়া দাও এটা দাও সেটা দাও, আর ঘরে ঢুকার আগের তো এমন ডাক মারে মনে হয় ফেরাউন ঢুকতেছে ঘরের ভিতরে, পোলাপান সব পালিয়ে যায়, এরকম লোক আসে না নাই? ঢুকার আগে ওই হই পোলাপান মনে করতেছে বাপ নামক ফেরাউন ঘরের দিকে আসতেছে। আমি এরকম এক লোকের সাথে তার বাসায় গেলাম, তিনি ঢুকার আগে এরকম ডাক দিলেন, আমি বললাম ভাই ডাক দিলেন কে? কয় হুজুর ছেলে মেয়েদেরকে খুব কন্ট্রোলে রাখতে হয়, গিয়ে ঘরের ভিতরে গিয়ে দেখি মনে হয় মরা ঘরের ভিতরে ঢুকেছে, কোনো সাড়া শব্দ নাই, পোলাপান সব ভেঙে গেছে, কারণ এটা কোনটারে কি করে কি জানি। আমি বললাম এই স্বভাব আপনি পেয়েছেন কোথায়? এই স্বভাবের সাথে ইসলামের কোনো মিল নাই। বিশ্বনবী বাহির থেকে এসেই প্রথম হাসান হোসাইনকে ডাকতেন। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, আমি মসজিদে নববীতে নামাজের পরে ঘরে খেয়ে এসে বিশ্বনবীকে দেখতে গেলাম, গিয়ে দেখি আল্লাহর হাবিব ঘোড়া সেজেছেন এরকম হাতের মধ্যে হাত রেখে, হাঁটুর উপরে নিজের শরীর রেখে মসজিদে নববীতে হুজুর হাঁটছেন, হুজুরের ঘাড়ের উপরে বসে আছেন হোসাইন রাদিয়াল্লাহু আনহু, পিছন থেকে বাঘ দিচ্ছেন সাইয়েদিনা হাসান রাদিয়াল্লাহু আনহু। আমি কেঁদে ফেললাম আর বললাম হাসান হুসাইন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বাহন আল্লাহ তোমাদেরকে দান করে দিয়েছেন। বিশ্বনবী শুনে বললেন, শুধু বাহনই শ্রেষ্ঠ নয়, বাহকদেরকেও আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছেন। এইভাবে শিশুদেরকে আদর করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামাজের ভিতরে পোলাপান দেখলে আমরা বিরক্ত হই, কিন্তু বিশ্বনবী মসজিদে নববীতে আসরের নামাজ পড়ছেন, ঘরের থেকে ছুটে এসে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর ঘাড়ে বসে আছেন, আল্লাহর হাবিব আসরের নামাজের সেজদাকে লম্বা করে দিলেন। সাহাবায়ে কেরাম নামাজ শেষের পরে বললেন, হুজুর এত লম্বা সেজদা তো কখনো আপনাকে দিতে দেখি না, এত লম্বা সেজদা আজকে দিলেন কেন? অসুস্থ হলেন নাকি? বিভিন্ন রকমের অসুবিধা হয়েছে নাকি? ওহি এসেছে নাকি? হুজুর বললেন, না কোনোটাই হয় নাই, আমার হোসাইন আমার ঘাড়ে বসা ছিল, তাকে আমি কষ্ট দিতে চাই নাই, সেই জন্য আমি নামাজের সেজদাটাকে লম্বা করে দিয়েছি। বিশ্বনবী কারককে দেখলে সন্দেহ দূর করে দিতেন। রাতের বেলায় সাফিয়াকে নিয়ে হাঁটছেন রাদিয়াল্লাহু আনহা, চারজন সাহাবীর সাথে দেখা হলো। হুজুর তাদেরকে আগে সালাম দিয়ে ডেকে বললেন, শুনো, আমার সাথে কোন মহিলা হাঁটছে তোমরা জানো নাকি? কারণ সন্দেহ হতেই পারে, আপনি একজন মসজিদের ইমাম, আপনি স্কুলের একটা ছাত্রীর সাথে কথা বলছেন, ছাত্রীটা হয় আপনার ভাতিজি, এরকম হতে পারে কিনা। কিন্তু মুসল্লিরা দেখলো আপনি একটা মেয়ের সাথে কথা বলছেন, আপনি ওই মুসল্লিদের মনটা পরিষ্কার করে দিলেন না, ওই মুসল্লিদের মনে খারাপ ঢুকার সন্দেহ আসলে নাই। তারা গিয়ে বলবে, এই কোন ইমামের পিছনে নামাজ পড়স, দেখছি ওই মাইয়ের সাথে খাড়ায় খাড়ায় কথা কয়, ঠিক কিনা? এই জন্য এই কাজগুলো করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মন পরিষ্কার করে দিতেন। রাতের বেলায় হাঁটছেন মা সাফিয়াকে নিয়ে, হুজুর সাল্লাম সাহাবাদেরকে ডেকে বললেন, আমার সাথে কে কোন মহিলা হাঁটে তোমরা জানো? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আমরা কিছু মনে করি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মনে করো না ঠিক, কিন্তু শয়তান তোমাদের রগে রগে প্রবেশ করতে পারে, আমি তোমাদের মনগুলোকে পরিষ্কার করে দিচ্ছি। আমার সাথে যেই মহিলা হাঁটছেন এই মহিলা হলো তোমাদের মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। আপনার বিবি রাগ করেছে, মা আয়েশা রাগ করতেন বিশ্বনবীর উপর। আল্লাহর হাবিব বলছেন মুসলিম শরীফের বর্ণনা, মা আয়েশা রাগ করতেন আল্লাহর হাবিবের উপর। শুধু একবার দুইবার না, অসংখ্যবার। ইফকের ঘটনায় যখন মা আয়েশা চলে গেলেন বাপের বাড়ি, আয়াত নাজিল হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু গিয়ে বললেন, এই আয়েশা, উস্কুরিল্লাহ, উস্কুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর শুকরিয়া আদায় করো, মুহাম্মদের শুকরিয়া আদায় করো সাল্লাল্লাহু। আয়েশা বললেন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদের শুকরিয়া আমি আদায় করবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ভুল বুঝেছেন, কিন্তু আমার আল্লাহ আমার চরিত্রের সার্টিফিকেট দান করে দিয়েছেন। আরো আস্তে কোন আল্লাহু আকবার। এরপরেও বিশ্বনবী কখনো আয়েশার উপর রাগ করেন নাই, যখনই রাগ করতেন রাগ ভাঙিয়ে দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার বিবি রাগ করেছে যে কোনো কারণেই হোক, কারণ রাগ করাটাই স্বাভাবিক। ঘরের কাজ করে বিবি, রান্নাবাড়া করে বিবি, আপনার কাপড়গুলো ধোয় বিবি, আপনার ছেলেকে পরিষ্কার করে বিবি, ঠিক না বেঠি? আমরা তো নবাব যারা সলিমুল্লাহ কুতকুত, বিয়ে একটার পরে কোনো কাজ সংসারের করো না, এরকম বহু লোক আসরা নাই। আরে ভাই, আপনি নবীর উম্মত, আপনার কাপড়গুলি আপনার ধুতে অসুবিধাটা কোথায়? আপনার বাচ্চাকে আপনার পরিষ্কার করতে অসুবিধাটা কোথায়? বিশ্বনবী ঘরের সব কাজে বিবিদেরকে সহযোগিতা করতেন। আপনার বিবি রাগ করলেন, আপনি তার রাগ ভাঙায়া দেন। আপনার বিবি শাড়ি পছন্দ করেন, বলেন তোমার একটা শাড়ি দেমো, দুইটা দেমো, তিনটা দেবো, কখন দিবা? রাগ শেষ, কখন দিবা? ভাঙায়া দেন রাগ। সেদিন ওমর ফারুক রাদিয়াল্লাহর কাছে সিরিয়া থেকে এক লোক এসেছে, নিজের বিবির ব্যাপারে বিচার দিবে। সেদিন ওমর ফারুক রাদিয়াল্লাহকে ডাকলেন, তিনার ছিল খেজুর পাতার ছাউনির ঘর, বাহির থেকে ডাকলেই শোনা যায়। তিনি বিবি তিনাকে এমন এমন কড়া কড়া কথা বলছিলেন, ওই লোকটা শুনে দৌড় মেরেছে। সেদিন ওমর ফারুক বেরিয়ে দেখে যে লোকটা চলে যাচ্ছে, বলল, এ ভাই, তুমি কি আমাকে ডেকেছিলা? কি কাজে এসছো? কয়, আমার কাজ হয়ে গেছে। হয়ে গেছে মানে কি কাজে আসছিলা? কয়, না, আমার বউ আপনার বউ থেকে অনেক ঠান্ডা। সেদিন ওমর ডাকলেন, ডেকে মসজিদে নববীতে বসালেন, বসিয়ে বললেন, আমার প্রিয় ভাইটি, যেই ঘরে আমার বিবি থাকে ওই ঘরটি কার? ওই লোকটি বলল, ওমর, ওই ঘরটি আপনার, বাচ্চাগুলো কার আপনার, কাজগুলো কার আপনার? এবার ওমর ফারুক শান্ত মেজাজে বললেন, যেই মেয়েটি, যেই মহিলাটি নিজের বাপের বাড়ি ছেড়ে, মায়ের বাড়ি ছেড়ে, আত্মীয় স্বজন সব ছেড়ে আমার ঘরে এসে আমার ঘরটা সারাদিন পাহারা দেয়, আমার কাজগুলো করে, আমার ছেলেগুলোকে লালন পালন করে, সে মেয়ের দুই একটা কথাও কি আমি শুনতে পারবো না? যদি তার দুই একটা কথাও আমি না শুনতে পারি, কি অধিকার আমি এই মেয়েটাকে দান করলাম? ওই মুসলমান বলল, ওমর, আমার বোঝ হয়ে গেছে, আমি আর কোনোদিন বিবির সাথে রাগারাগি করব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার বিবিকে যদি পবিত্র রাখেন, তাহলে আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বিবি দান করবেন, এই বিবিকেই সকল বিবির থেকে সুন্দর করে দিবেন। কে আরো জোরে বলেন। আমি এখানে লন্ডনে এক জায়গায় তাফসির করছিলাম, তো একজন পুরুষ আমাকে বলল, হুজুর, যেই বিবি আমার বাংলাদেশে এই দুনিয়াতে আছে, এই বিবি যদি জান্নাতে আল্লাহ দেয়, এই জান্নাতে আমি যাবো না। বিবি বলল যে এই স্বামী যদি আল্লাহ আমার জান্নাতে যায়, ওই জান্নাতে আমার কোনো দরকারই নেই। আমি বললাম, আপনারা দুইজনের প্রতি দুজনে তো খেপলেন খে। তো স্বামী বলছে এই বিবি সারাদিন আমার কান ভারী করে, আর স্ত্রী বলছে আমার স্বামীর সারা শরীরে একটা বিশাল প্যাট, পূব দিকে হাঁটলে পশ্চিম দিকে প্যাটটা চলে যায়, এই পেটুকরি নিয়ে আমি করুন কি? আমার আল্লাহ বললেন, মা তাস্তাহি আনফুসুকুম, আপনি যেমন সুন্দর আপনার জামাইকে চাইবেন এর চেয়ে সুন্দর আপনার জামাইকে করে দিবেন কে? জুমার দিন জান্নাতে একটা বাজার হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই বাজারে যখন পুরুষেরা বাজার করতে যাবে পুরুষকে আগের চেয়ে অনেক সুন্দর আল্লাহ তাদেরকে সেদিন বানায়া দিবেন। আপনার বিবিকে আপনি যেমন চাইবেন তেমন করে বানিয়ে দিবেন কে? মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গাফুরুর রাহিম। আপনি যা চাইবেন সব আপনার জন্য দান করবেন কে? এই জন্য আল্লাহ বলছেন গোলাম ইমানের উপরে থাকবা, ইমানের উপরে থাকবা, ইমান যে কোনো মুহূর্তে হাইজাক হয়ে যেতে পারে, এজন্য ইমানকে পাহারা দিতে হবে, ইমানকে পাহারা দিতে হবে, ইমানের জন্য কষ্ট করতে হবে। কাফের হওয়ার জন্য কষ্টের কোনো দরকার নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, পাঁচ ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়ার কথা কে বলেছেন? আর কাউ মার রাকাইন, রুকুকারীদের সাথে তুমি রুকু করো। আপনি যখন মসজিদে যাচ্ছেন প্রতি ওয়াক্তে আল্লাহ আপনার জন্য জান্নাতটাকে সাজিয়ে দেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য যেই দলের ভিতরে নামাজের কর্মসূচি আছে সেই দল আমরা করবো, যে দলের ভিতরে ইমানের কাজ আছে তেলাওয়াত করলে ইমান বাড়িয়ে দেন কে? আরো জোরে বলেন, শুধু সুরা ফাতিহা তেলাওয়াত করেন আপনার ইমান বাড়িয়ে দিবেন কে? যে কোনো একটা সুরা তেলাওয়াত করেন, যেখান থেকে তেলাওয়াত করেন আপনার ইমান আল্লাহ বাড়িয়ে দিবেন। এজন্য আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়াআমিলুস-সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিযকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল وَأُوتُوا بِهِ مُتَشَابِهًا وَلَكُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ। দুটি আমল করে আমরা যেন স্থায়ী জান্নাতে হতে পারি আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলেন আমিন।